بسم الله الرحمن الرحيم.
فرشتوں پر بھی رش کیا جا رہا ہوگا, میرے بندے میرے خاطر کہاں کہاں سے کیسے کیسے اللہ پاک فرشتوں کے سامنے تذکرہ کر رہے ہیں. اللہ پاک ہمیں نعمتوں کی قدر کی توفیق نصیب فرمانا, سب سے بڑی نعمت. الحمد لله وحده, الحمد لله وحده, ثم الحمد لله وحده, الصلاة والسلام على من لا نبي بعده, والحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله, لقد جاءت رسل ربنا بالحق, صلاة الله وسلامه على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. رجال صدقوا ما عهد الله عليه, رجال صدقوا ما عهد الله عليه, فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. وقال الله سبحانه وتعالى, لمسجد أسس على التقوى من أول يوم حق أن تقوم فيه, فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين. پیارے بھائیوں, دوستوں, ساتھیوں, بزرگوں, اللہ جل جلالہ عم نوالہ ارحم الراحمین اکرم الاکرمین, جس کرم سے, جس قدرت سے, جس فضل سے اس نے ہم کو یہ زندگی دی, اس نے ہمیں پیدا کر کے ہمارے اپنے حال پر نہیں چھوڑ دیا کہ اب جیو جیسے تمہارا جی چاہے اور مرو جہاں جی چاہے, جیسے جو چاہے تو کھاؤ کماؤ خرچ کرو, بلکہ اللہ پاک نے نعمتوں سے نوازا اور سر سے پیر تک 24 گھنٹے نعمتوں میں ڈبو دیا. لیکن علماء کہتے ہیں کہ سب سے بڑی نعمت اللہ کا دین, جیسے اللہ کے بعد سب سے اونچے درجے کے انسانوں میں نبی ہیں اور پیغمبر ہیں, اور تمام نبیوں کے میں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم, ان سب کو اللہ پاک نے دین اور دین کی محنت دے کر بھیجا.
نحمده ونصلي على رسوله الكريم, اما بعد, قابل احترام بزرگوں, دوستو اور بھائیوں, مجھے خطبہ شروع ہو رہا ہے اللہ شکر آدائی کرتے جائے دوٹا کتھا بولیں جی مزبا کے دیکھے آسمان بچے پڑے گئے ہر بار হয়তো বা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে ফখর করতেছেন ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের মাঝে মজলিসের আলোচনা হইতেছে, আল্লাহ তাআলার বান্দারা বিভিন্ন এলাকা থেকে এসে আল্লাহর দিনের নিসবত এখানে জমা হয়েছে, আলহামদুলিল্লাহ. মেরে মহতরাম দোস্ত বুজুর্গ উনি বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে যে আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহম করমওয়ালা, উনি আমাদেরকে নিয়ামত দান করছেন, একটা দুইটা না অসংখ্য মাথার থেকে পা পর্যন্ত আমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবে রাখছেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিচ্ছেন কম বেশি। এই জীবনটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করে দেন নাই, আজাদ করে দেন নাই, যে যা খুশি তাই খাও, যা খুশি তাই পড়ো, যেভাবে খুশি ওইভাবে কামাই রুজি করো, কোনো পাবন্দি নাই, কোনো নিয়ম নাই, না আমাদেরকে আজাদ করে দেন নাই আল্লাহ তাআলা। যত নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দান করছেন, বান্দারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নিয়ামত পাইছে, প্রাপ্ত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য দিন। যে দিন দিয়ে আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিম সালাতু ওয়াস সালাম গণকে দুনিয়াতে পাঠিয়েছেন, এমনকি পরিশেষে আখির নবী সৈয়দুল আম্বিয়া রাজধানী মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা দিন দিয়ে পাঠাইছেন। ওলামারা বলে যে মানুষের যত নিয়ামত পাইছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো এই দিন, যে দিন আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বান্দাদের কাছে পৌঁছাইছেন।
মেরে বুজুর্গ, ফর্ক ইতনা হ্যায় کہ حضور پاک صلی اللہ علیہ وسلم سے پہلے جتنے نبی ہر نبی کو کسی کو ایک علاقے کے لیے کسی کو ایک قوم کے لیے کسی کو ایک خاندان کے لیے کسی کو ایک محدود تعداد کے لیے نبی نے اس قوم میں اس علاقے میں اس خاندان میں اس قبیلے میں اس تعداد میں محنت کی, اس میں جو کچھ ان کو پیش آیا وہ سارا برداشت کیا اللہ کے لیے, اور اس کے نتیجے میں دین آیا. کہ نبی کا جب وقت پورا ہوتا تھا اور نبی جب تشریف لے جاتے تھے تو نبوت والی محنت رک جاتی تھی. جب محنت رک جاتی ہے تو وہ چیز بھی کم ہونی شروع ہو جاتی ہے. جیسے راتیں دیکھتے ہیں کاروبار محنت ہوتے ہی ہے تو کاروبار بڑھتا ہے, زمینوں کی پیداوار, کارخانوں کی چیزیں, فیکٹریوں کا سامان بڑھتا رہتا ہے. جب وہ رک جاتا ہے تو اس کا سامان کم ہونا شروع ہو جاتا ہے. ایسے نبی کے جانے پر نبی والے جو محنت رک جاتی تھی, دوسرے نبی کے آنے سے پہلے زندگیوں میں سے دین نکلتا جا رہا تھا. چونکہ اللہ کو اپنی مخلوق سے سب سے زیادہ محبت ہے, یہ برباد نہ ہو, یہ رائلہ نہ ہو, ان کی آخرت خراب نہ ہو, پھر اللہ پاک رحم فرما کر دوسرے نبی بھیجتے. وہ آ کر پھر اسی طرح محنت کرتے تھے, لوگوں کی زندگیوں میں دین آنا شروع ہوتا تھا. لیکن عجیب بات یہ تھی کہ نبی جس بات کو امت سے کہتے تھے, سب سے پہلے نبی اس پر عمل کرتے. اس عمل کے لیے جو تکلیفیں, جو مجاہدے, جو قربانیاں, وہ ساری نبی پیش کرتے. وہ جب اس سطح کو پہنچ جاتی تھی جو سطح اللہ کے مطلوب, پھر اللہ پاک زندگیوں میں دی, پھر وہ تشریف لے جاتے, پھر وہی حل ہو جاتا. یہ سلسلہ جیسے ہمارا اور آپ کا سب کا عقیدہ ہے کہ اللہ جل جلالہ ومن والہ نے حضرت عیسیٰ ابن مریم علیہ السلام کو تصویر کر, پھر ان کو جب اللہ پاک نے زندہ آسمان پر اٹھا لیا تو پوری روئے زمین پر کوئی نبی نہ کوئی پیغمبر, نبی ہی انسانوں کو اللہ کا تعارف کراتے تھے, آخرت سمجھاتے تھے, عملوں کا لگا نقصان بتاتے تھے. جب کوئی تھا ہی نہیں تو ساری دنیا میں جہالت ہی جہالت, شرک ہی شرک. یہاں تک کہ محدثین نے کہ ان کی جہالت جس درجے کی تھی اس کو تعبیر کرنے کے لیے ہمارے پاس لغت میں الفاظ نہیں رہے اس درجے. لیکن وہی بات الخلق عیال اللہ, اللہ نے اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے فرمایا مخلوق ساری اللہ کا کنبہ ہے. احب الناس الی اللہ انفعہم للناس, پورے کنبے میں سب سے زیادہ اللہ کا پیار اس کے لیے ہے جو اس کے کنبے کے لوگوں کو نفع پہنچا رہے. کنبے پر رحم فرما کر اللہ پاک نے محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کو بھیجا. پہلے قبیلوں, خاندانوں, علاقوں, برادروں اور تعداد کے اعتبار سے آتے تھے, اب آپ کی زبان سے خود کہلوایا جیسے اللہ نے اپنی توحید آپ کی زبان سے کہلوائی. تو اللہ احد, آپ یہ کہیے اللہ ایک ہے, ایسے آپ اپنی زبان سے کہیے انی رسول اللہ الیکم جمیعا. جو عالم کا بیٹا, جو اللہ کی بیٹی, قیامت تک ان سب کے لیے اللہ نے مجھ کو بھیجا اپنا پیغام دے. حضور پاک صلی اللہ علیہ وسلم 40 سال کی عمر میں جب نبوت کا تاج آپ کے سر مبارک پر رکھا گیا تو آپ نے پہلی جو آواز لگائی یا ایہ الناس, پوری دنیا کے اور جو بھی ناس بن کر کے آئے گا, انسان بن کے آئے گا, ہوا کی بیٹی بن کر آئے گی, اس کے لیے یہ پیغام ہے قولوا لا الہ الا اللہ تفلحوا. لا الہ الا اللہ, ہاں. لیکن چونکہ مولانا یوسف صاحب رحمتہ اللہ علیہ فرماتے تھے جب اس کام کو تم اپنا کام بناؤ گے, اپنی ذمہ داریاں سمجھو گے, اس کے لیے اپنی جان مال لگانا سوچو گے, طے کرو گے تو گھاٹیاں آئیں گی. ایمان کے راستے میں گھاٹیاں ہیں, حالات ہیں. الف لام میم حسب الناس یترکون یقولوا آمنا وهم لا یفتنون. صرف اتنا کہہ دیا کہ ہم ایمان لے آئے اور چھوڑ دیے جائیں گے, نہیں. وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ. جب کبھی کسی نے کہا اور ایمان کا دعویٰ کیا ہے تو ہم نے اس کو آزمایا. تو نبی کے بعد پھر نبی آتے تھے, لیکن محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم خاتم الانبیاء, آپ کے بعد کوئی نبی نہیں, آپ آخری نبی, آپ کا دین دین کامل, اس کے بعد کوئی نیا دین نہیں. اسی لیے تمام قیامت تک آنے والے انسانوں کی دنیا اور آخرت کی مکمل کامیابی آپ کی نبوت و پیغام پر ایمان اور میراث میں آپ نے کہ جو میری ذمہ داری, جو میری فکر ہے, جس کے لیے میرے آنسو, جس کے لیے میرے سجدے, جس محنت کے لیے, وہ سارا تمہیں میراث میں دے کے جا رہا ہوں. اب تمہارا ذمہ ہے اس کی حفاظت کی, اور جیسے میں نے جیسے حضور نے فرمایا بعثت معلماً وبعثت مبلغاً, میں سکھانے والا بھی بنا کر کے بھیجا گیا ہوں اور تبلیغ کرنے والا بنا کر بھیجا گیا ہوں. یہ دونوں تمہاری ذمہ داری, تمہیں میراث میں دے کے جا رہا ہوں.
আমাদেরকে আল্লাহ তাআলা সব রকমের নিয়ামত দেওয়ার পরে পুক্ত ছেড়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা ওই নিয়ামতের কারণে করণীয়টা কি, যেটা আপনার শুনছেন সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন সেটা হলো দিন। এই করণীয় কি, দিনের মধ্যে করণীয়টি কি, দিনটা কি, এটাকে বোঝানোর জন্য, এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আম্বিয়ে কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম গণকে এই দুনিয়াতে পাঠাইছে। কিন্তু পূর্বের কালে আল্লাহ তাআলা যে নবীদেরকে পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ এলাকার জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা বিশেষ জাতির জন্য পাঠাইছেন, কোন নবীকে আল্লাহ তাআলা একটা খানদান একটা পরিবারের জন্য পাঠাইছেন, একটা বংশের জন্য পাঠাইছেন। নবীগণ আসতেন ওনার যে সীমানার জন্য বা যে সংখ্যার জন্য ওনাদেরকে পাঠানো হইত, ওনারা ওই সীমানার মধ্যে থেকে ওই সংখ্যার উপরে ওনার মেহনত করতেন, যে মেহনতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছিলেন ওই মেহনত করতেন। এইভাবে ধারাবাহিকতা হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে। আশ্চর্যের কথা হলো যে নবীদের দাওয়াত যেটা ছিল সেটা শুধু ওনাদের সত্তার মধ্যে সীমাবদ্ধ ছিল না, নবীদের দাওয়াত দু রকমের ছিল। একটা হলো শব্দের মাধ্যমে মানুষদের কাছে দিন পৌঁছানো, ওই জামানার জন্য যেটা দিন ছিল, আর একটা হলো আমলের মাধ্যমে, অর্থাৎ যে দাওয়াত নবী দিতেন, যে জিনিসের দাওয়াত নবী দিতেন ওই জিনিসগুলো যে আমল করে থাকে। এমন কোন দাওয়াতের শব্দ বাক্য পাওয়া যাবে না যেটা নবী বলছেন কিন্তু এটার উপর নবী নিজে আমল করতেন না। যতক্ষণ পর্যন্ত নবীগণ নিজ নিজ সীমানার মধ্যে নিজ নিজ যে পরিমাণ মানুষদের উপরে পাঠান, ওনাদেরকে নবী হিসেবে পাঠানো হচ্ছে, ওনারা মেহনত করতেন, তো মেহনতের ফলাফল জাহির হইত, মানুষ আসমানে দিনকে গ্রহণ করত, মহাশাতের জীবনকে ওনার ছেড়ে দিত, চলতেই থাকত, দিন যত দায়িত্ব তত সংখ্যা বাড়তে থাকত, দিন যত দায়িত্ব সংখ্যা বাড়তে থাকত। কিন্তু নবীরা তো মানুষ, ওনাদের তো আল্লাহ তাআলা একটা সীমিত হায়াত দিয়ে জীবন দিয়ে পাঠাইছেন, ওনাদের হায়াত যখন শেষ হয়ে যেত তখন ওনারা আল্লাহর কাছে চলে যেতেন, আল্লাহ তাআলা ওনাদেরকে ডেকে নিতেন। যেখানে বলতে যে দাওয়াত নবী নিজের জিম্মা, যে দাওয়াত ছিল নবীর দায়িত্বে যে কামটা ছিল এটা বন্ধ হয়েছে, বন্ধ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে মানুষ দিনের থেকে দূরে সরে যেত, যেতে যেতে এমন হয়তো যে মানুষের জীবনে কোনো দিন দিন ভুল নামক কোনো কিছু মানুষের জীবনে পাওয়া যায় কোনো থাকতো না, মানুষ দিনটাকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে ওই আগের মানুষ যেরকম ছিল ওরকমই তারা হয়ে যেত। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা মানুষদের জন্য বান্দাদের জন্য সবচেয়ে বেশি খায়ের কা, সবচেয়ে বেশি আপন, মানুষ ধ্বংসের পথে যাবে আর আল্লাহ তাআলা তাদের জন্য কোনো ব্যবস্থা করবেন না, এটা হইতে পারে না, তো আল্লাহ তাআলা আবার আরেকজন নবী পাঠাইছেন। উনি এসে মেহনত করতেন, মানুষ দিনের দিকে আগ্রহ, দিনের আগ্রহ দিন অন্তরে পয়দা হইত, দিনের দিকে মানুষ অগ্রসর হইত, আবার উনি চলে যেতেন, দাওয়াতের কাম বন্ধ হয়ে যেত, আবার অবনতি শুরু হয়ে যেত। এভাবে করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই ধারাবাহিকতা চলে, যে যখনই দাওয়াত শুরু হয়েছে তখনই মানুষ ইমানের দিকে আগ্রহী হয়েছে, ইমান কবুল করছে, আল্লাহ তাআলার মনসম্মত জীবনযাপন করা শুরু করছে, যখনই দাওয়াত বন্ধ হয়ে গেছে তখন এটা কমে গেছে। স্বাভাবিক নিয়ম, যেমনিভাবে আমাদের আমাদের জামানাতে মানুষ কয়েকটা জায়গাতে মেহনত করে দুনিয়ার লাইনে, কেউ ক্ষেত খামারের উপর মেহনত করে, কেউ বিভিন্ন ব্যবসা বাণিজ্যের উপর মেহনত করে, কেউ মিল কলকারখানা ফ্যাক্টরি বানায় সেখানে তার শ্রম ব্যয় করে, মেধা খরচ করে, কৃষক যতদিন পর্যন্ত জমিনে যথাযথভাবে সময় দিতে থাকে এবং নিয়ম অনুযায়ী করতে থাকে তার ফসল উৎপাদন হতে থাকে, বাড়তে থাকে, পরিমাণও বাড়তে থাকে। আমাদের দেশে আমরা দেখি যে আগের চেয়ে ধানের উৎপাদনের পরিমাণ বাড়ছে, পরিমাণও বাড়তে থাকে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত কৃষক তার মেহনতকে চালু রাখে। এরপরে মিল কলকারখানা ফ্যাক্টরি যত মেহনত চলবে, শ্রম দেবে, মেধা খরচ হবে, তত বেশি উন্নতি হইতে থাকে। আর যদি শ্রম দেওয়া বন্ধ করে দেয়, কৃষকের জমিনে যায় না, ফ্যাক্টরি মালিক আর ফ্যাক্টরি নিয়ে কোনো চিন্তা করে না, কৃষকের পরে ঘরে যত ধানই থাকুক না কেন, ফসলই থাকুক না কেন, একদিন না একদিন এটা শেষ হয়ে যাবে, যেহেতু নতুন করে যোগান আসতেছে না। ফ্যাক্টরির উৎপাদন যতই গুদাম ভরা থাকুক না কেন, যদি নতুন করে উৎপাদন না হয় তো ওই গুদাম একদিন শেষ হয়ে যাবে, এটি হল নিয়ম। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আগের নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওই উৎপাদন বন্ধ হয়ে গেছে, ইমানের মেহনতের মাধ্যমে ইমানদারদের যে উৎপাদন হতে ওইটা বন্ধ হয়ে গেছে, তখন আস্তে আস্তে এটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা একটা সময় ওনাকে জীবিত এই দুনিয়া থেকে উঠাই নিলেন, এটা হলো আমাদের আকীদা, এটা হলো বিশ্বাস। ঈসা আলাইহিস সালামকে কেউ মারেও নাই, শুলেও যেতে পারেনি, জীবিত আল্লাহ তাআলা উঠাই নিচ্ছেন। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, একটা লম্বা সময় পর্যন্ত এই দুনিয়াতে আর কোন নবী আল্লাহ তাআলা পাঠাইতেছিলেন না। এই লম্বা সময় পর্যন্ত না পাঠানোর কারণে এমনই একটা পরিস্থিতির সৃষ্টি হল, মানব সমাজের এমন অবনতি হল, এমন অবনমন হল, যে ঐতিহাসিকরা লেখে যে মানুষ এত অসভ্য হয়ে গেল, এত বর্বর হয়ে গেল, যে তাদের ওই বর্বরতা আর অসভ্যপনাকে ব্যক্ত করার মতো কোনো ভাষা ডিকশনারিতে নাই, কোনো শব্দ নাই, এমন অধপতন হয়েছে। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণকারী, হ্যাঁ হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-খালকু আয়ালুল্লাহ, মখলুক হল আল্লাহ তাআলার পরিবারের সদস্য, তার মখলুক হল শ্রেষ্ঠ হলে মানব জাতি, এই মানব জাতির মাকাম আর মর্যাদাটা তো আল্লাহ তাআলার কাছে কেমন। সুতরাং আল্লাহ তাআলা সিদ্ধান্ত আবার নিলেন যে নবী পাঠাবেন, কোন নবী পাঠাবেন, যিনি আখেরি নবী, যার পরে আর কোন নবী হবে না, কোন নবী পাঠাবেন, যিনি সমস্ত দুনিয়ার মানুষের জন্য নবী, কোন গোত্রের নবী না, কোন শহরের নবী না, কোন এলাকার নবী না, কোন পরিবারের নবী না, সারা দুনিয়ার মানুষের জন্য নবী, এমন নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন। যেমনিভাবে মখলুক আল্লাহ তাআলার পরিবারের সদস্য, অনুরূপভাবে নবীকে বলেন যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হল ওই মানুষটা, যেই মানুষটা মানুষের কল্যাণে কাজ করে, মানুষের উপকার করে, যার জীবনটা মানুষের উপকারে আসে। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হইল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 40 বছর পরে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের মুকুট পরাইলেন, নবুয়তি দান করলেন। যখন নবুয়তি দান করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, তখন মানুষ দুনিয়ার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম পর্যায়ে অবস্থানে অবস্থান করতেছিল, করছে জঘন্যতম অবস্থা আজও হয়নি, জঘন্যতম অবস্থান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে ডাকলেন, ইমানের দিকে ডাকলেন, আল্লাহ দ্বীনের দিকে ডাকলেন। এই ডাকাটা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবান দিয়ে ডাকাইলেন, যেমনি যে আল্লাহ যেমনি ভাবে আল্লাহ তাআলা যে এক, এই কথাটাও যেমন আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন যে আল্লাহ তাআলা এক, অনুরূপ ভাবে নবীর জবান দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা সরাসরি ডাকেন নাই, নবীকে দিয়ে এই কাজটা করাইছেন। তো মেরে মহতরম দোস্তর বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরেই মানুষদেরকে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা সফল হয়ে যাবে, সফলতা হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, মানুষে গ্রহণ করা শুরু করল, মানুষে এই কালিমাকে গ্রহণ করা শুরু করল। কিন্তু বেড়ে মহতারাম দোস্তর বুজুর্গ, এখানে একটা কথা আছে, যে কথাটা হযরত ইউসুফ রহমাতুল্লাহ বলছেন, কি বলছেন, যে মানুষ যখন নাকি দিনকে গ্রহণ করে, ইমানের খাতায় নিজের নাম লেখায়, ইমানের পথে চলা শুরু করতে চায় বা চলা শুরু করে, তার জন্য বিভিন্ন রকমের এমতেহান পরীক্ষা আসবে, ঘাঁটি আসবে, সমস্যার ঘাঁটি, সমস্যার উপত্যকা একটার পর একটা আসতেই থাকবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। কারণ আল্লাহ তাআলার নিয়মিতা, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে মানুষদেরকে ধারণা এটা, তাদেরকে ধারণা এটা যে তাদের আর কোনো সমস্যা হবে না যদি খালি তারা বলে যে আমরা ইমানদার হয়ে গেছি, এটা বললে আর কোনো সমস্যা হবে না। না, কখন লাই উত্তম, তাদেরকে পরীক্ষা করা হবে না। পরীক্ষা আসবে, কষ্ট আসবে, ধাক্কা আসবে, জীবন নাশের আশঙ্কা হবে। আল্লাহ তাআলা আরো বলেন এটা শুধু এই উম্মতের জন্য না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের জন্য না, বরং এটা পূর্বেও হয়েছে, ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলু, যারা অতীতে গেছে তাদেরকে আমি পরীক্ষা করছি। সুতরাং ইমানের পথে চলতে চাইলে, হকের পথে চলতে চাইলে পরীক্ষা আসবে। মেনে মহতারাম দোস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নবী হিসাবে দুনিয়াতে আসলেন, নবতী পাইলেন, এটি কি কোনো পারিবারিক নবী, কোনো আঞ্চলিক নবী, বিশেষ কোনো গোষ্ঠীর নবী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে আল্লাহ তাআলা বলাই দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য নবী। যে লোকটা বলবে যে আমি আদমের ছেলে, আমি তার নবী, যে মহিলাটা বলবে যে আমি হাওয়ার বেটি, আমি তারও নবী, কিয়ামত পর্যন্ত জমানার জন্য আমি নবী। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বব্যাপী কিয়ামত পর্যন্ত নবী হয়ে আল্লাহ নবী মানে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন।
মেরে বুজুর্গ, মুবারক হো, মুবারক হো, জিস ফিক্র কে সাথ আপ ইয়াহ হ্যায়, আর আপকে অন্দর মে জো জজ্বাত উঠ রহে হ্যায়, জিস তরহ আপকে সমন্দর মে মৌজে উঠতি হ্যায়, আল্লাহ বহুত কবুল ফরমায়ে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাদ কে ময়দান সে পুরি উম্মত কো এক এক উম্মতি কে হওয়ালে আর হর উম্মতি কো পুরি উম্মত কে হওয়ালে কিয়া থা। ইসলিয়ে হর ফর্দ উম্মত পুরি উম্মত কা জিম্মেদার আর পুরি উম্মত হর হর ফর্দ আল মুমিনুন কা আযা জসদ ওয়াহিদ, তমাম ঈমান ওয়ালে এক জিসম কে আযা কি তরহ হ্যায়, আঁখ মে তকলিফ হো তো পুরা জিসম বেচেন, দাঁত মে তকলিফ হো এক দাঁত লেকিন পুরা জিসম, তো ইহি হাল উম্মত কা দীন কে এতবার সে, দীন কি মেহনত, দীন কি দাওয়াত, ইসকি হিফাজত নিগরানি, ইসমে তরক্কি, মে জহাঁ কহি উসকে লিয়ে কুরবানিয়াঁ দি, ইসলিয়ে ইস কাম কি ইবতিদায়ী কুরবানিয়াঁ সে হুই হ্যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তসলিম বহুত রঈস ঘরানে কে থে, পহলে হি দিন জিস দিন কাহা আসলাম তো রব্বুল আলামিন, ইব্রাহিম মুসলমান হো যাও, যে মুসলমান হো গিয়া, মুসলমান হোনা কিসকো কেতে হ্যায়, ইসলাম আরবি কা লফজ হ্যায়, ইসলাম কে মানা হ্যায় হওয়ালে হো জানা, সুপুর্দ কর দেনা, আব মে মেরা নহীঁ হুঁ, মে মেরা নহীঁ হুঁ, মেরি বিবি কা বচ্চো কা বাগাত কা জমিনো কা দৌলতো কা কিসি চিজ কা নহীঁ, আপ কা হুঁ, আর জো আপ চাহে জব চাহে জেসে চাহে, ইয়ে বাত হ্যায়, চলো اسی وقت تشکیل اسلم رب رب العالمین کہا افوال تشکیل کہاں ایران اور کہاں مکہ مکرمہ اور جگہ کیسی اوپر آسمان نیچے زمین چاروں طرف پہاڑ ریگستان آدم نہ آدم ساتھ کھانے کو کوئی چیز نہ پینے کو پانی دودھ پیتا بچہ ماں کی گود میں ابھی یہاں آئے ہی تھے تشکیل پر جیسے تقاضے جیسے آپ حضرات انشاءاللہ عالم کے کونے کونے میں جانے کے ارادے رکھتے ہیں ابھی تو آئے ہیں دوسری تشکیل اماں حضرت علی اللہ تعالی عنہ نے پوچھا عام طور پر رواج ہے گھروں میں عورتیں پوچھتی ہیں کہاں جا رہے ہیں کب آئیں گے کیوں جا رہے ہیں حضرت ابراہیم علیہ السلام نے کوئی جواب نہیں دیا تھا اما حاضر نے کچھ اللہ ہو ہمارا کا بہادا اللہ نے اس کا حکم دیا ہے سر ہلایا اس پر کیا کہا اور ذات کتنی کمزور ہوتی ہے اس کو کہتے ہی ہیں سنگ نازو ہونا اگر یہ قلم اٹھ رہے ہیں اللہ کے حکم کی بنیاد پر تو اللہ کا حکم بندوں کو برباد کرنے کے لیے ہٹا جائیے تین دن کی قید ہے نہ چلے کی نہ چار مہینے کی جب حکم پورا اور یہ ماحول ایسا بنایا تھا جیل میں گھروں میں مستورات کا بھی اور ساتھ کے ساتھ بچوں کا کیا سال کا بچہ ہے اس سے کہہ رہے بیٹا گھر خاتے کا تمہارے گلے پر چھری چلا رہا ہوں کیا رائے ہے اب بھاجی رائے افعال ماں بدالت افعال ماں تو ماں جس بات کا حکم دیا گیا وہ کر گزریے کوئی چاکلیٹ ملانے کے لیے لے جانا ہے ٹافی لینا کے لیے لے جانا ہے گلے پر چھری چلانے کے لیے 8 سال کا بچہ ان کے سب قربانیاں وجود میں آتی ہے اس کے نتیجے میں وہ دودھ پیتا بچہ اسماعیل اس کے پانی کا کیا ہوا اس کے دودھ کا کیا اس کے بعد اس کے پوچھنے کا نمبر ہی نہیں آیا لیکن یہ شروع کہتے ہیں کہ دو قربانیاں بڑی اور چھوٹی حضرت حاضر اور حضرت اسماعیل علیہ السلام والی قربانی بڑی قربانی حضرت سالار حضرت اسحاق علیہ السلام والی چھوٹی قربانی بڑی قربانی پر بڑے نبی سارے نبیوں کے سردار حضرت اسماعیل علیہ السلام تک تسلیم کر سکتے جو دو قربانیاں حضرت ابراہیم علیہ السلام تک تسلیم نے اپنے گھر میں دونوں خاندانوں میں وہ دونوں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ہیں یہاں تو دو خاندان دو بیویاں دو بچے اور وہاں سینکڑوں ہزاروں مرد بھی اور عورتیں بھی اور اس سے مبارکہ کو حبشے کی پہلی ہجرت میں اگر صحابہ ہے تو پاکستان بیویاں بھی مسترات بھی مہاجرین اور مہاجرات بدر کو دیکھو عرب کو دیکھو خندق کو دیکھو اڑتے چلے جاؤ جہاں مرد ملیں گے صحابہ وہاں ان کی پاکیزہ بیویاں صحابیت میں یہ سارا مجمع یوں نہیں بیٹھا ہے ان قربانیوں کے نتیجے میں جیسے زمین میں ایک دانہ ڈالا جاتا ہے بیج کا اور وہ بیج قربانی دے دیتا ہے خود دانہ ڈالنے والا تلاش کرنے والے کا ہاتھ نہیں آتا لیکن اس کی قربانی پر اللہ سے ترس آتا ہے زمین کے دیگر پھاڑتے ہیں کوپر پودا پتے ڈالیاں پھول پھل پورے دنیا میں جاتا ہے یہ سارا مجمع ان قربانیوں کے نتیجے کا ہے اور ہم نے سبق پڑھایا ہے کہ اپنے ایمان کی اپنے اسلام کی اپنے دین کی جو ذمہ داری محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے دی ہے اس کے لیے قربانیاں دینی ہوں گی. یہ اپنے گھروں پر بیٹھے بیٹھے پانی بھی آدمی بغیر ہاتھ لگائے ہاتھ مونگ کے قریب لے نہیں پی سکتے. گلاس میں پانی ہے, آئس کریم ہے, دودھ کڑوی ہے, بہت اچھی چیز ہے, رکھا ہوا ہے, شراب ہو جائے گا, پیاس بجھ جائے گی. نہیں, ہاتھ بڑھانا پڑے گا, گلاس لینا پڑے گا, منہ کھولنا پڑے گا. یہ پورا دین جس پر پوری بشریت کی دنیا آخرت کی کامیابی کی ضمانت ہے, جس کو محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے فرمایا, یوں ہی چھوڑ کے نہیں جا رہا ہو. جیسے ہر مرنے والا پیچھے والوں کے لیے زمین جائیداد مکان پیسہ چھوڑ کے جاتا ہے, حضور اکرم صلی اللہ علیہ وسلم نے فرمایا, ہماری نبیوں کی جماعت لا نورث دینار ولا درہما, ہم پیسوں کے وارث قرار کے نہیں جا رہے ہیں. جو اللہ کے یہاں سے لے کر آئے ہیں وہ امت کے حوالے کر کے جاتے ہیں. دین اور دین کی محنت, پھر جیسے میں نے عرض کیا تھا کہ مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے, جو اس کام کو اپنا کام بنائے گا, اللہ کا کلمہ بلند ہو جائے, محمد صلی اللہ سے مالی نورانی پاک صاف زندگی ہر گھر ہر گھر پہنچے, جو یہ چاہتا ہو اس کے راستے میں گھٹیاں آئیں. سب سے پہلے حضور کے راستے میں گھر کے لوگوں نے مخالفت کی کہ پہلے ہی گھٹی, آپ نے پرواہ نہیں کی. لوگ بھاگے, آپ نے ان کو بہت بہت تک دیکھا, لیکن یہ نہیں کہا بھاگنے دو بڑھنے دو جہاں جاب ہے, یعنی آپ ان کے پیچھے پیچھے خیموں میں بھی قبیلوں میں بھی افراد سے بھی. کیوں؟ صاحب راجی ایک دن رو رہی تھی, بیٹی کیوں رو رہی ہو؟ ابا جی یہ آپ کے اللہ کے دشمن ریشم کے گدوں پر آئینوں پر کہاں کہاں, اور آپ کے جس پہ مبارک پر چپائی گئے نشانات, آپ بیٹھ گئے. بیٹی رو مت, تمہارا باپ وہ دین حق لے کر آیا ہے, لا یبقى بیت لبن ولا ملل, کچا نہ پکا کوئی مکان نہیں بچے گا. یا عزت کے ساتھ یا ذلت کے ساتھ تسلی دی تھی, گاچی رائی مخالفت کی پرواہ نہیں کی. جب اس پر جمے رہے تو دوسری گاچی رائی دولت کی آیا, کیا چاہتے ہیں؟ اگر آپ دولت چاہتے ہو تو ہم دولت دے دیتے ہیں, آپ یہ کام مت کرو. عورتیں چاہتے ہیں حسین ترین جمع کر دیتے, بڑا بننا چاہتے ہیں سرداری بغیر الیکشن کے آپ دے دیتے ہیں. جب یہ آپ نے کہنا کہہ چکا, میں اپنی کہہ چکا, سن یہ حکومت یہ عورتیں یہ دولت ہے, اس کی حیثیت کیا ہے؟ آسمانی دنیا میں جا کر یہ چاند سورج ان کو لا کر دو ہاتھوں میں, ایک میں چاند ایک میں سورج, اور ایک پلک جھپکنے کے برابر اس ذمہ داری سے, اس کام سے رک جاؤ, ہو نہیں سکتا. ہاں یہ تو تمنا ہے, اس محنت میں اکل ذمہ احیا ذمہ اکل ذمہ احیا, تین مرتبہ سات مرتبہ دس مرتبہ آپ نے اس کی تمنا کی ہے, اس محنت کو کرتے کرتے شہید کیا جاؤ پھر زندہ کیا جاؤ پھر شہید کیا جاؤ پھر زندہ, تین مرتبہ سات مرتبہ دس مرتبہ تک کی تمنا ہے. لیکن کام سے نرکار میری ذمہ داری, اس لیے ہم بار بار اپنے بڑوں سے سنتے ہیں کہ یہ زندگی ہے ہی ذمہ داریوں کے سمجھنے کے لیے, اور ذمہ داریوں کو سمجھتے ہوئے اس کو پورا کرنے کے لیے اللہ نے جو جان و مال دیے ہیں وہ اسی ذمہ داری کو پورا کرنے کے لیے لگانے کے لیے. اسی لیے مولانا الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے مسلمان کی جان مسلمان کا مال اور اس کے پاس جو اللہ کی دی ہوئی صلاحیتیں سوجھ بوجھ ہے وہ ہے ہی دین کے لیے اور یہ اگر ان تینوں چیزوں کو کاروبار پر لگائے گا گھر پر لگائے گا سماج پر لگائے گا لیکن شریعت سنت کی پابندی کے ساتھ لگائے گا تو اس کی دنیا بھی دین بن جائے گی. جیسے رات کو حضرت نے فرمایا تھا جو آخرت کا اپنا مطلب نظر بناتا ہے اس کی دنیا تو مفتا چھپتی لیکن یہ کہہ دو دنیا ہائے دنیا ہائے دنیا ہائے دنیا کیونکہ اس کو اللہ کو تو ایسے کی پرواہ ہی نہیں ہے جہاں جایا ہے. اللہ نے ہم کو عظیم کام دیا ہے اور صحابہ کی سیرت تین جلدوں والے والا صاحب رحمۃ اللہ نے جس کی پہلی جس کا پہلا ورق اور پہلے ورق کے زمین پر اس کے ساتھ سب سے رجال آدمی وہ نہیں جو دو ہاتھ دیتا ہے دو آگے تو آدمی ہو گیا رجال شلب و ماہد اللہ علیہ آدمی کہلانے کے مستحق وہ ہے جو اللہ کے ساتھ کا عہد و پیمان سچ کر دکھائیں اور اس عہد و پیمان کو سچ کرنے میں جانے کھپانی پڑے تو جانے ہمیں ہم من کرو نہ رہو ہمیں ہم نہیں انتر لائنیں لگی ہے جیسے ریشنی جیسے راشن تقسیم ہوتا ہے اور لائن لگتی ہے ہر گھر والا اتنے گہوں اتنے چاول اتنا یہ لائن لگتی ہے کہ وہاں اللہ کا کلمہ بلند ہو جائے محمد صلی اللہ علیہ وسلم والی زندگی ہر ایک کو میسر آ جائے اور ہر ایک کی آخرت بن جائے اس کے لیے ایسے لائن میں لگے گئے ہمیں ہم منگل کرے اور یہ جذبہ اتنا تھا کہ انسانوں سے گزر کر صحابہ اور ان کی پاکیزہ بیویوں سے گزر کر ان کے جانوں تک کے اوپر اثر تھا. ہرت آخری جلد ہے حیات صحابہ کی جس میں ہرت لگی پوری ساری بیان کیا کہ سات اونٹ ایسے تھے کہ ہر اونٹ دوسرے اونٹ کو دھکا دے رہا تھا دونوں پہلے میں وہ اونٹ اپنی آنکھوں سے دیکھ رہا ہے خوب اچھا لگا وہ خون کے فوارے اٹھے وہ پہنچ جیسا اونٹ زمین پر پچھڑ گیا میرا نمبر دونوں پہلے میں اللہ کا دین دنیا میں زندہ ہو جائے اس کے لیے قربانیاں اسی پر ہلپ ہے نکالا تھا یہ انہوں نے کہاں سے سنا کیونکہ 63 سال کی عمر مبارک کے 30 آپ نے 100 روپے نہر کیے تھے اس میں 7 فٹ اس طرح کے تھے جو نبی کے عمل کا اثر اونٹ پر ان کے جذبات کا اثر کہ یہ جماعتوں میں جانا یہ مسجدات کی جماعتیں یہ مردوں کی جماعتیں یہ ملکوں کی جماعتیں یہ عالم کے تقاضوں پر مر مٹنا یہ صحابہ کی سیرت سے اس کام کی ابتدا سے انتہا قربانی ہے قربانی قربانی اللہ کے لیے اسی لیے اس کو جب کہا تھا کہ چہ چکا تو کیا سوچتا ہے دولت پر حکومت پر عورتوں کو یہ اس کام کے لیے قربان نہیں ہو سکتی اس کام کے لیے اس لیے نہیں ہے اللہ کا کلمہ بلند ہو جائے محمد صلی اللہ علیہ وسلم والی زندگی میسر آ جائے ہر گھر ہر گھر اس لیے مساجد روز کو بتایا گیا اور بزرگوں نے کہا ہے کہ کام کام ہوگا مزاج ہر کام اپنے مزاج سے ہوتا ہے تجارت تجارت کے مزاج سے کھیتی کھیتی کے مزاج سے کیونکہ کام نبوت کا کام ہے وہ نبوت کے مزاج سے اور نبوت کے مزاج میں سب سے پہلے اللہ کو راضی کرنا دوسرے نمبر پر اپنے آخرت بنانا حضور اپنی آخرت کے لیے کتنا کرتے تھے اور تیسرا مزاج مضبوط ہرے ہر ایک کا بھلا چاہنا ہر ایک کا بھلا چاہنا ہر ایک کے پاس جو جان و مال صلاحیت ہے وہ صحیح لگے لگے ہر ایک کے آخرت والے اللہ کے ہمیں صدیوں کے بعد یہ محنت پر رحمت کروائی ہے اور پھر خوش نصیب یہ ہے جو اس نسبت کا یہاں جمع اور یہ اللہ کا دستور ہے رابطہ ہے اس کی کسی سے رشتے داری نہیں جو اللہ کے لیے قربانیاں دیتا ہے اللہ کو راضی کرنا چاہتا ہے اپنی آخرت بنانا چاہتا ہے کوئی پوچھے نہ پوچھے جیسے صحابہ نے حضور کے ہاتھ میں ہاتھ دیا تھا ہر حال میں کریں گے آپ ہی کی سنیں گے آپ ہی کی مانیں گے کوئی پوچھے تو نہ پوچھے تو حالات ساتھ دے تو اور حالات ناگواری کے ہوں اور وہ خالی زبانوں کے بول نہیں تھے پوری سیرت صحابہ کا ہر واقعہ کا اس کا شاہد ہے کہ وہ جو کہا تھا وہ کر کے دکھایا اسی لیے قرآن نے کہا ایمان والے تمہیں کیا ہو گیا ہے جو کہتے ہو وہ کرتے نہیں اللہ کو یہ بات بہت ناراض کرنے والی ہے خبردار دعوت تو اصولوں کے ساتھ قربانیوں کے ساتھ اخلاص کے ساتھ یکسوئی کے ساتھ اور دنیا کی پھوٹی کوئی نہ چاہنا ما اسألکم علیہ من اجر تمام نبیوں کے واقعات اور یہ سارا کہہ کے پھر قرآن نے کہا ہے وَإِنَّهُ لَذِكْرُ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَتْسَلْ یہ نبیوں کے واقعات قوموں کے واقعات امتوں کے واقعات کیا کیا پیش آیا ہے کس طرح کے جیل خانے کس طرح زلیخا کی کس طرح سے اور کیا کیا آیا ہے وہ کتنا کہا ہے آدم حوا کو کس طرح کپڑے اتار لیے اور پھر پیدا کر ہم نے یہ سارا جتنا ذکر کیا ہے آپ کو اور آپ کے ماننے والوں کو سبق پڑھایا ہے یہ سبق صحیح یاد کیا کہ نہیں یاد کیا قیامت میں سب سے پوچھا جائے گا نبیوں سے بھی پوچھا جائے گا تمہیں اس کے لیے بیٹھا تھا کیا کیا امتوں سے پوچھا جائے گا اس امت کا ایک ایک بچہ اس سے پوچھا جائے گا لیکن جب یہ قربانیاں دیتے دیتے اور موت کو راضی کرتے کرتے تو بھوکا مسلم شریف کی روایت ہے کہ اسی امت میں سے لوگ ایسے بھی آئیں گے کہ ان میں نبوت کی شروعات کہ ارے یہ تو نبی ہوتے لوگ نبی کو ان سے میرے دوست کو اللہ نے موقع دیا ہے اور وہ کہتے ہیں جو رات جاتی ہے جو دن جاتا ہے جو گھڑی جاتی ہے وہ میرا ہاتھ نہیں آتی اس وقت میں یہ قرآنوں کے نام سے اور خاص طور پر بیرون کی تشکیل ہے مردوں کی بھی اور مستورات کی بھی نقل اتارنی ہے صحابہ کرام کی مہاجرین کی اس کے لیے جب زندگیوں کے سودے کریں گے مولانا شب صاحب اللہ علیہ فرما کرتے تھے مدینے میں رہنے والے تین قسم پوری جان پورا مال آدھی جان آدھا مال کم سے کم ایک تہائی اور تہائی بھی ایسا سیکھنے سکھانے آنے والوں کو سنبھالنے مقام اس اعتبار سے اپنے آپ کو پوری پوری زندگی والے بھی پیش کریں
تو میرے محترم دوستو بزرگو ایک کتھا تو بولا جائے যে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এখানে নিয়ে আসার জন্য আমাদের ভিতরে ওটা একটা শক্তি কাজ করছে সেটা হলো আমাদের ভিতরের একটা জ্বলন অস্থিরতা ফিকির চিন্তা যে সমস্ত উন্নতের নাজাতার মুক্তির ব্যবস্থা কি হবে এটা নদীর থেকে আমরা মিরাজ হিসেবে পাইছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদায় হজের মধ্যে এই কথাটাই বলছিলেন যে আমি একটা কথা যদি বলতেন সেটা হলো যে আমি মুআল্লিমও এবং মুবাল্লিগও আমি দিন শিখানোর জন্য আসছি দিন পৌঁছানোর জন্য আসছি সুতরাং আমরা যারা নবীকে নবী হিসাবে স্বীকার করি করব তাদের সকলের জন্য জরুরি হল নিজেও দিন শিখা এবং যারা জানে না তাদের কাছে যে দিন শেখানোর জন্য চেষ্টা করা। এটা নবীর জিম্মাদারি ছিল, নবীর যত জিম্মাদারি ছিল পুরাটা পুরা জিম্মাদারি নবী এই উন্মুক্তি দিয়ে গেছেন। পুরা উন্মতের জন্য পুরো উন্মতের দায়িত্বে একজন উন্মুক্তি দিয়ে গেছেন, অর্থাৎ সমস্ত মানুষ যদি দিনদার হয়ে যায় আল্লাহ রকম নবী পরিবহনের যে চন্দ্রমালা হয়ে যায়, একজন মানুষ যদি দুনিয়াতে বাকি থাকে ওই একজন মানুষের দায়িত্ব পুরো দুনিয়ার মানুষের উপরে। তাকেও কি করে এই হকের দিকে আনা যায় এটার জন্য চিন্তা করার চেষ্টা করা, যান মাল খরচ করে দেওয়া করা সমস্ত উন্নতের দায়িত্বে। সমস্ত উন্নত যদি অন্যদিকে চলে একজন মানুষের মধ্যে যদি দিন থাকে তাহলে তার দায়িত্ব হল যে সমস্ত উন্নতকে বাতিলকে ফিরে আনার চেষ্টা করা, কাহার হাত থেকে মুক্ত করে আল্লাহ তাআলার পছন্দনীয় রাস্তার পথ যেটা ওদিকে আনার জন্য চেষ্টা করে। একজনের দায়িত্ব সারা দুনিয়ার মানুষের উপরে। মনে মোহতারাম দশটা বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজর মধ্যে এইটাই বলে গেছিলেন যে তোমরা আমার দিনকে পৌঁছাও, যারা জানে নাই যারা বুঝতে নাই তাদের কাছে পৌঁছাও। মুর্শিদাবাদে একজন মানুষ উপস্থিত ছিলেন, সোয়ালক্ষ সাহাবি আমার পর্যন্ত যারা যাদের জন্ম হবে তারা কেউ উপস্থিত ছিল না, ওই জমানায় কোটি কোটি মানুষ ওখানে উপস্থিত ছিল না, তাদের দায়িত্ব উপস্থিত ওনাদেরকে দিয়ে গেলেন। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন যে আমরা নবীদের জামাত যেটা আছি এই আমাদের জামাতে আমরা কোনো পরিত্যক্ত সম্পদ রেখে যাই না, জায়গা জমি টাকা পয়সা এরকম কোন সম্পদ আমরা রেখে যাই না। আমরা পরবর্তীকাল আলাদের জন্য দিনকে মিরাজ হিসেবে রেখে যাই, এটা নবীদের মিরাজ। নবীদের মিরাজ ওই মিরাজের একটা ঝলকে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করছেন, ঢেউ উঠেছেন, এই ঢেউটাকে কাজে লাগাতে হবে, দেরি করা যাবে না। কারণ অনেক সময় নদীতে সাগরে ঢেউ উঠে আবার নদী অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে যায়, এই ঢেউটাকে ঠান্ডা করতে ঠান্ডা হতে দেওয়া যাবে না, এটাকে এখনই কাজে লাগাইতে হবে। নগদ নগদ আমরা যেই দিনের উপরে আছি মিল্লাতে ইব্রাহিমী, এই মিল্লাতে ইব্রাহিমের বুনিয়াদ হলো কোরবানি, মিল্লাতে ইব্রাহিমের বুনিয়াদ কোরবানি। আল্লাহ তাআলা একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে আসলিম, তুমি তোমাকে আমার কাছে সুপর্দ করে দাও, আমার হাতে ন্যস্ত করে দাও, সমর্পণ করে দাও। ইসলাম শব্দের অর্থ হলো ন্যস্ত করা, সমর্পণ করা, সমর্পণ করা, সুপর্দ করা। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলাম তো রব্বুল আলামিন, আমি আমাকে সমস্ত জগতের মানুষদের জন্য সমস্ত জগতের মালিক যিনি পালনামালা যিনি তার কাছে আমার জীবন এবং আমার সত্তাকে আমি সুবুদ্ধ করে দিলাম, ন্যস্ত করে দিলাম। এ কথা বলার সাথে সাথে তশকিল, যখনই জজবা তখনই তশকিল, এর মধ্যে কোনো অর্থ নাই, এর মধ্যে কোনো অর্থ নাই। আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন যাও। হযরত হাজর রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে তাকে নিয়ে আপনি চলে যান কোন জায়গায় যেখানে জনমানবের কোনো চিহ্ন নাই, বসবাসের কোনো সামান নাই, থাকার জন্য ঘর তো দূরে কোনো ঝুপড়ি নাই, পাথর আর পাথর, পাহাড় বেষ্টিত একটা জায়গা, সেখানে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তৈরি হয়ে গেলেন, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে দুধ পানকারী বাচ্চা, এক মাসের বাচ্চা, হালাতের দিকে তাকাইলেন না, কারণ হালাত তো আল্লাহ তাআলার হাতে, বান্দার জিম্মায় হালাত দেখানা বান্দার জিম্মা হলে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার জন্য চললেন, জায়গা মতো বসলেন, ওখানে ওনাদেরকে বসাইলেন, বসাইয়ে দাঁড়ানো থাকা অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা পথে রওনা দিলেন। মা বন্ধুর স্বভাব, স্বামী যখন বাইরে যায় জিজ্ঞেস করে কোথায় যেতেছেন, কেন যাইতেছেন, কবে আসবেন, এটা কোনো অবরোধ না, অবরোধ নাকি, এটা কোনো অবরোধ না। হাজরত তাই জিজ্ঞেস করলেন কোথায় যাইতেছেন, কেন যাইতেছেন, কবে আসবেন, কতদিনের জন্য যাইতেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম ওনাদের সাথে কোনো কথা বলবেন এই ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। ইব্রাহিম আলাইহিসসালাম শুধু যাইতেই আছেন, হাজরত রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করতেই আছেন। অনেকক্ষণ পরে হাজরত রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার নবী তো স্বামী, আমার স্বামী তো নবী, আর নবী তো কোনো বিমান মতো কোনো কাজ করে না, নবী তো সবসময় আল্লাহ তাআলার আদেশ নির্দেশের উপরই থাকেন। তা কি বললেন, আল্লাহ আমার এটা বেহাজা, আপনি যে এভাবে আমাদের রেখে যাইতেছেন, এটি কি আল্লাহ তাআলা আপনাকে হুকুম দিচ্ছেন, এটি কি করার জন্য বলছেন। তো এইবার যদি কোনো উত্তর না দেন তাহলে তো খেয়ানত হবে। মাথা নিচে করে সম্মতি জানাইলেন যে হ্যাঁ এটি আল্লাহ তাআলার হুকুম, বলে যান। আপনি চিন্তা করবেন না, এটা যদি হুকুম হয়ে থাকে আল্লাহ তাআলার হুকুম বান্দাকে ধ্বংস করার জন্য আসবে না, আল্লাহ তাআলার হুকুম বান্দাকে কামিয়ে করার জন্য আসে। আপনার জন্য যদি হুকুম হয়ে থাকে ফিরে যাওয়ার, তাহলে আমার জন্য হুকুম হয়ে এখানে থেকে যাওয়ার, আমি থেকে গেলাম। বেড়ে মুখতার অবস্থা বুজুর্গ বলা যতখানি সহজ, শোনা যতখানি সহজ, ঘটনাটা তো সহজ না। এক মুঠো খাবার নাই, এক ফোঁটা পানি নাই, পায়ের নিচে পাথর, মাথার উপরে ঠাঁটা পড়া রৌদ্র, দুধের বাচ্চা, এরপরে সেখানে কি কি হয়েছে আমরা অনেকেই জানি। ইব্রাহিম আলাইহিসসালাম চলে গেলেন, ফিরে আসলেন আট বছর পরে, কয় বছর পরে, মেরে মহতারাম দোস্তের বুজুর্গ মিল্লাতে ইব্রাহিমী, আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনি মিল্লাতে ইব্রাহিমের অনুসারী, মিল্লাতে ইব্রাহিমের বুনিয়াদ হলো কোরবানি, যেখানে কোরবানি আছে এখানে মিল্লাতে ইব্রাহিমী আছে, যেখানে কোরবানি নাই এখানে মিল্লাতে ইব্রাহিমী নাই। আট বছর পর আবার আসলেন, আবার আসলেন, এক বিবি এক বাচ্চা এখানে বাইতুল্লার পাশে, আর এক বিবি আর এক বাচ্চা ওই ইরাকে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ সময় তো কাউকেই দিতে পারতেছেন না, ওইখানে আমরা কোরবানি করতেছেন। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ইসহাক আলাইহিস সালাম এখানে কোরবানি করতেছেন বাইতুল্লাহর পাশে, হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু ওনার দেশ ছাড়েন নাই, দেশ ছাড়ার হুকুম ওনাদের জন্য হয় নাই, ওনাদের কোরবানিটা ছোট কোরবানি, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি বড় কোরবানি, এই জন্য ছোট কোরবানি যারা দিচ্ছে তাদের খানদানের থেকে ছোট ছোট অনেক নবী দুনিয়াতে আসছে, বড় কোরবানি যে দিছে আল্লাহ তাআলা তার বড় পুরস্কার দিচ্ছেন, সবচেয়ে বড় নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্বব্যাপী নবী আল্লাহ তাআলা ওই খানদানের থেকে পাঠাইছেন। যেমন কোরবানি তেমন ফল। মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ আট বছর পরে আসে, আটটা বছরের মধ্যে কোনো খবর নাই, কিন্তু বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা আমার সন্তানকে আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখছেন, কারণ আমি তো আল্লাহর হুকুম পুরা করছি। আল্লাহ তাআলা হুকুম যারা পুরা করে তাদের ক্ষতি করার জন্য আল্লাহ তাআলা হুকুম দেন না, তাদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা হুকুম দেন। কালকে রাত্রে তাদের দান করতেছিলেন, তার মধ্যে বলতেছেন যে নাকি ঘরে আখেরাত আখেরাত করে আল্লাহ তাআলা তার দুনিয়াকে গুছাই দেয়, আর যারা খালি দুনিয়া দুনিয়া করতে থাকে, হায় দুনিয়া হায় দুনিয়া, দুনিয়ার জন্য মাথা কাটাইতেছে, মাথা ভাঙতেছে, মাথার গ্রাম পায়ে ফেলতেছে, আল্লাহ তাআলার সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ও যেখানে খুশি সেখানে যেয়ে মরুক, সাগরে যেয়ে মরুক, আত্মহত্যা করে মরুক, যেখানে যেয়ে মরুক, আল্লাহ তাআলার কিছুই আসে যায় না, কারণ আল্লাহ যেটা চাইতেছিল জান মালের পুঁজি দিয়ে, সুস্থতার পুঁজি দিয়ে আল্লাহ যেটা চাইতেছিল ওটা সে করে নাই, ওই জন্য আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলার কাছে সম্পর্ক ওইটা এবং ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আখেরাত মুখী হয়ে জীবনযাপন করার জন্য চেষ্টা করে তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক। মানে মহতারামের একটা বুঝব ইব্রাহিমের একটা বিশ্বাস ছিল, ওই জন্য আছে। অথবা কোন মোবাইলের জমানা নেই যে সকাল বিকালে যোগাযোগ হতেছে, কিন্তু ওনার একই ছিল, বিশ্বাস ছিল যে ওনার বিপদটা আছে। গেলেন 8 বছর পরে, কিসের জন্য গেছেন? কিসের জন্য গেছেন? আদর করার জন্য গেছেন? বুকে দেওয়ার জন্য গেছেন? না, যে 8 বছরের বাচ্চা ইসমাইল আলাইহিসসালামকে বলতেছে যে ইব্রাহিম ইসমাইল, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জব করতেছি। নবীর স্বপ্ন আর বাস্তবের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসমাইল আলাইহিসসালাম ওই কোরবানির আসর বাচ্চাদের উপরে পড়ছে, বাচ্চার উপরে পড়ছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ কোরবানি ওরা যখন কোরবানি দিতে থাকে, দিনদার যখন দিনের জন্য আল্লাহর জন্য কোরবানি দিতে থাকে, তখন বড় তো বড় বাচ্চাদের মধ্যে প্রভাব পড়ে। পরিবারের মানুষ মানে মাদম সন্তান বাচ্চা তো বাচ্চা করতে বাচ্চা জামরের উপরে প্রভাব পড়ে। কোরবানির আসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একশো রূপ জব করতেছিলেন, যখন একটা জব করতেছে তখন আর একটা পিছনের থেকে ধাক্কায় সামনে আসে, বলে 2 নম্বরে আমি, তোমরা না। কোরবানির আসরে জানোয়ারের উপরে পড়ে। মেরে মহতারাম দস্ত বুজুর্গ আচ্ছা সাহাবা ইকরামদের কোরবানির আসর ওনাদের ঘরের উপরে পড়ছে, কিন্তু আসর পড়ার জন্য একটা পরিমাণ লাগে, একটা পরিমাণ লাগে। ছোট্ট পরিমাণের আসর আর জীবনে পড়ে যায় না, একটা পরিমাণ লাগে। তো মেরে মহতারাম দস্ত বুজুর্গ ইসমাইল আলাইহিসসালাম বলে ইফআল মা তুমার, এটা আবার জিজ্ঞেস করার কি আছে আব্বা? আল্লাহ যদি আপনাকে হুকুম দিয়ে থাকে তাহলে আপনি আমাকে জব করে দেন। অথচ ওইখানে কোনো ব্যবস্থা নাই, ইসমাইল আলাইহিসসালামকে পড়ালেখা করানোর কোনো ব্যবস্থা নাই, কিন্তু বাপ মায়ের কোরবানির আসর হজরত ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালাম এমন পড়া পড়ছে যে হজরত ইসমাইল আলাইহিসসালাম হক কবিতা করতে হবে করতে এসে ঘুমিয়ে গেছেন। 8 বছর পরে কোনো চকলেট দেওয়া যায় নাই যে বাবা চকলেট দিয়ে আসছি, আইসক্রিম নিয়ে আসছি, খাবার নিয়ে আসছি, একটু মিষ্টি নিয়ে আসছি, কতদিন হলে তোমাকে দেখি না, না জব করার জন্য আসছি। ইসমাইলের সাথে মতো তৈরি মেরে মোস্তফা দোস্তর বুজুর্গ মিল্লাতে ইব্রাহিমের দাবিদার যদি আমরা হয়ে থাকি, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার যদি আমরা হয়ে থাকি, আমাদের করবার দুটো জিনিসের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। একটা হলো তশকিলের পরে তশকিলের জন্য প্রস্তুত থাকতে হবে, আর একটা হলো কোরবানির পরে কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। পিছনের ডাকানোর সময় নেই। হযরত ইউসুফ রহমতুল্লাহ বলতেন যে কেউ যদি এটা চায় যে আল্লাহ তাআলা তাকে যে একটা যে ক্ষমতা দিচ্ছেন, একটা জীবন দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন, এই সব কিছু বিনিময়ে মানুষের মধ্যে দিন জিন্দা হয়ে যায়, মানুষ জিন্দার হয়ে যায়, কালেমার আওয়াজ বলন্দ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ ইসলামের ঝুঁকে এই তামান্না যার দিনের মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে ইমতিহানের মধ্যে ফেলবে, পরীক্ষার মধ্যে ফেলবে। কোনো কোনো সবর ধৈর্য করে সুন্নতের পাবন্দের মাধ্যমে এই পরীক্ষার মোকাবেলা করবে, টিকায় রাখবে নিজেকে, ওইটার থেকে পার হতে না হয়তো আর একটা মধ্যে পড়বে, কি পড়বে? আর একটার মধ্যে পড়বে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ মিল্লাতে ইব্রাহিমি জিন্দগি ভরা হলো কালি কোরবানি, কোরবানি আর পরীক্ষা এই দুটোই দুটো আমাদের সামনে থাকবেই। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ এরপরে যারা পিছপা হবে না, যারা দেবে না তাকাবে না, আল্লাহ তাআলা তাদেরকেই বুনিয়াদ বানাবেন দুনিয়াতে দিন জিন্দা হওয়ার, শেষ পর্যন্ত দিন পৌঁছানোর জরিয়া আল্লাহ তাআলা তাদেরকে বানাবেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ ইসমাইল আলাইহিসসালাম তৈরি হয়ে গেলেন। এই কোরবানিকে শুধু আমাদের জন্য বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম যে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালাম দিয়েছেন তার কেউ জাননি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পাইলেন এবং মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, সবচেয়ে আবন্দন সবচেয়ে ঘনিষ্ঠ জনরা তারা বিরোধিতা শুরু করলো, কি শুরু করলো? বিরোধিতা শুরু করলো। বিরোধিতা করতে করতে এক পর্যায়ে এমন হয়ে গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে কোণঠাসা হয়ে গেলেন, সবাই তার নবীর বিরুদ্ধে এক উৎকট হয়ে গেল, উৎকট হয়ে গেল। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক মেয়ে আব্বাকে জয়ের বলেছে যে আব্বা এ আশেপাশের দেশের মানুষেরা কত সুখে শান্তিতে আছে, আর আপনার বিছানার জন্য একটা নরম বিস্তারের ব্যবস্থা নাই, একবারে খাওয়ার খাওয়ারও কোনো ব্যবস্থা নাই, এত কষ্ট। মেয়েরা বাবার কষ্ট সহ্য করে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি সবর করো, আমি এমনই একটা শক্তিশালী দিন নিয়ে আসছি, একদিন না একদিন এই দিন দুনিয়ার সমস্ত কাঁচা পাকা ঘরে দিন পৌঁছে যাবে, অর্থাৎ খোদা বিপাশের সময়ও দিনের তারাক্কি, দিনের প্রচার পুরুষার্থ অন্য কোন কিছু নবীর মাথার মধ্যে কেউ ঢুকাইতে পারে নাই। বয় বিধি পার হয়ে গেল, বয় বিধি দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিবৃত করা গেল না, তখন আসলো অফার। অফার আসা শুরু হলে কি চাও তুমি? টাকা পয়সা? মক্কার সমস্ত টাকা পয়সা একত্রিত করে তোমাকে দিয়ে দিতেছি, তুমি আমাদের মধ্যে সবচেয়ে বড় মালদার হয়ে যাও, কিন্তু এই দাওয়াতটা যে কামটা করতেছ এটা করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুক্ষেপ করল না ওই প্রস্তাবের দিকে। আবার প্রস্তাব আসলো মক্কা সবচেয়ে সুন্দরী মহিলাদেরকে, কুমারী যুবতী মহিলাদেরকে তোমার সামনে এনে দেবো, যাকে চাও যতজনকে চাও এদেরকে নিয়ে আনন্দ ভর্তি করতে থাকো, টাকা পয়সা দিয়ে দেবো আনন্দ ভর্তি করতে থাকো, কিন্তু এই দাওয়াতটা আর দিও না, এই মেহনতটা আর করো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামোশ। এরপরে বললেন আরে ঠিক আছে দাও, এই মক্কার রাজত্বই তোমাকে দিয়ে দেবো, তুমি বাদশাহ হবে আমরা তোমার পুরুষরা। রাজত্ব এসে বললেন বলা হয়েছে, বলা হয়েছে তোমাদের, কথা শেষ হয়েছে তোমাদের, সব চুপ। বলে শোনো এই বাটির উপরে যা আছে এগুলো বাদ দাও, ওই আসমানে জগতে চলে যাও, ওখান থেকে চান আর সূর্যকে নিয়ে আসো, আমার এক হাতে চান আর এক হাতে সূর্য, এটাও যদি আমাকে তোমরা দিতে পারো তারপরও এক সেকেন্ডের জন্য আমি যে কামের জন্য আমাকে পাঠানো হচ্ছে, যে দাওয়াতের জন্য আমাকে পাঠানো হচ্ছে, দাওয়াতের জন্য এর থেকে আমি বিরত থাকবো না। মেরে মহতরাম বসতে বুজুর্গ আল্লাহ তালা ইস্তেকামার থেকে দেখতে চান, আল্লাহ তালা ইস্তেকামার দেখতে চান। এই যে এখানে শুধু আসা একটু যত্ন নিয়ে আসা এটু যথেষ্ট না, এই যত্ন করে আমাদের ইস্তেকামত হতে হবে, যে যত টাকা যা আছে সমস্ত টাকা যা পুরো করার জন্য যতজনের তস্কিল করতে হয়, যতবার তস্কিল হইতে হয় অতজনের তস্কিল এবং অতবার তস্কিল হওয়ার জন্য আমরা তৈরি আছি। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহনত করে একটা জামাত তৈরি করছিলেন, যেই জামাতের মধ্যে পুরুষ মহিলা সকলেই জামাতের মধ্যে থেকে মেহনত করছেন, যার যার গন্ডির মধ্যে থেকে, যার যার গন্ডি সীমা সত্য সহায়তের মধ্যে থেকে, ওই হাফসার হিজরত বলেন আবি সিনের হিজরত, ওইখানে যেমনি ভাবে পুরুষরা আছে অনুমোদন মহিলারাও আছে, বদর বলেন, অহদ বলেন, হুনাইন বলেন, আর খন্দক বলেন, যেখানেই বলেন না কেন যেমনিভাবে পুরুষের অংশগ্রহণ অনুরূপভাবে মহিলাদেরও সম্পৃক্ততা, কারণ সকলই উম্মত, সকলের উপরই আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, আল্লাহ নবী সকলের উপরই দায়িত্ব দিচ্ছেন এই দিনকে দুনিয়ার শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য। এই জন্য মেরে মহতরাম দোস্ত বুজুর্গ এই কথাটাই সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানোর জন্য হল এই ইজতেমা বা এই জরিয়ে এই ধারাবাহিকতার মেহনত, এই ধারাবাহিকতার মেহনত এই জন্যই। তাই হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যেটা একটা কাম, এমন একটা কাম যে কামের মধ্যে আমাদেরকে তিনটা জিনিস করতে হবে, একটা হলো সর্বপ্রথম আল্লাহকে রাজি করার যজ্ঞ আমাদের মধ্যে থাকে চব্বিশ ঘন্টা, দিনে রাতে সব সময় যেন আমাদের চিন্তা থাকে আল্লাহ আমার বল কি করে রাজি হয়ে যা। দ্বিতীয় আমার আখেরত কি করে বলে, দুনিয়া থেকে হবে না হবে এটা আমি কোনো পরোয়া করি না, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, সুখে থাকলেও শেষ হয়ে যাবে, দুঃখে থাকলেও শেষ হয়ে যাবে, পেটে খাবার থাকে তাতেও শেষ হয়ে যাবে, খাবার নাই তাতে শেষ হয়ে যাবে, কিন্তু আখেরত শেষ হবে না। আখেরাতের দুই গুণ, একটা হলো আখেরাত শেষ হবে না, আর একটা হলো আখেরাত দুনিয়ার চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালো। এই দুই জিনিস আখেরাতের, ওই আখেরাত কি করে বলে, এটার জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে। মেরে মহতারা দোস্তার বুজুর্গ, আরেকটা হইল এই দিন সমস্ত মানুষের কাছে কি করে পৌঁছায়, এটার জন্য আল্লাহ তাআলা আমাকে দান দিচ্ছেন, এটার জন্য আমাকে সম্পদ দিচ্ছেন, এটার জন্য আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিচ্ছেন, 20 বছর, 30 বছর, 40 বছর, 50, 60, 70 বছর এই সুযোগ দিচ্ছেন, মৌকা দিচ্ছেন, এই এই মৌকাতে এই জিনিসটাই আমাকে করতে হবে। দুনিয়ার জন্য চিন্তা করার আমার কোনো দরকার নাই, আমি যদি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে সামনে চলতে থাকি, আল্লাহ তাআলা আমি মহাপরিবারকে ধ্বংস করবেন না, কারণ আল্লাহর হুকুমের পূর্ণ কাজরা করার চেষ্টা এটা মানুষ জাতিকে ধ্বংস করার জন্য না, বরং মানুষকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা সাহাবাদেরকে মক্কা থেকে নিয়ে গিয়ে মদিনাতে প্রতিষ্ঠিত করে দেখাইছেন, প্রতিষ্ঠিত করছেন ওনাদেরকে সারা দুনিয়াতে। বুজুর্গ, এই তিন পুঁজি আমাদের জীবনের তিন মাকসাদ, আমাদের যে তিনটে মাকসাদ, আল্লাহ কি করে রাজি হয়, আমার আখেরাত কি করে বনে, সারা দুনিয়ার মানুষের কাছে দিন কি করে পৌঁছে, এই তিন মাকসাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, আমরা সকলে সকলের মধ্যে এই জজ্বায় কিছুদিন থাকতে হবে, যেহেতু এটা তিন চিল্লাওয়ালাদের মজমা, যে তিন চিল্লাওয়ালাদের জিম্মা হলো সারা দুনিয়া, তিন চিল্লাওয়ালাদের জিম্মা কি ভাই সারা দুনিয়া, নিয়ে যাওয়ার মালিক কে, নিয়ে যাওয়ার মালিক আল্লাহ তাআলা। এই মজলিসটা এই জন্যে যে সারা দুনিয়াতে যতগুলো সাকাতা আছে, যতগুলো জামাতের প্রয়োজন আছে, এই মজমার মধ্যে এমন যোগ্যতা আছে, এই মজমা যদি চেষ্টি নিয়োগ করে আল্লাহকে কান্না আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেকে কবুল করাইতে পারে, তাহলে এমন কোন দেশ নাই যে জিনিসের দরজা আমাদের জন্য বন্ধ থাকবে, সারা দুনিয়াতে এই মজমা থেকে জামাত চলে যেতে পারে। এটার জন্য আপনারা তৈরি হয়েছেন ইনশা আল্লাহ।
তসলিমাত নে আপনি ঔলাদ কো জমা কিয়া থা, وصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون، بيتو الله نے تمہارے لیے دین پسند کیا ہے، جیسے کسی جگہ خود اللہ نے کہا ہے رضیت لكم الإسلام دینا، اسلام بطور دین کے میں نے تمہیں خوش ہو کر اور راضی ہو کر اپنی پسندی سے دیا ہے۔ ان دونوں نے حالات سے کہا خبردار، جینا ہے مسلمان ہو کر، مرنا ہے مسلمان بن کر، یہی وصیت ہے۔ اور حضرت عمر رضی اللہ تعالیٰ نے فرمایا کرتے تھے، جیسے جیو گے ویسے مرو گے، اور جیسے مرو گے ویسے فائد آؤ گے۔ اس لیے یہ ہمارے جو فضائل کی کتابیں ہیں نا، یہ کوئی نہیں ہے، فضائل اعمال، فضائل صدقات، اس کی روایات، اس کے واقعات، وہ زندگی میں جگہ دینے کے لیے ہے۔ اس میں حضرت شیخ الحدیث صاحب نبر اللہ ہمارے پاس ہوئے، جو فرعونی زندگی جیے گا فرعون کی طرح مرے گا، جو قانونی زندگی جیے گا اس کی طرح مرے گا۔ حضرت صدیق اور عمر کی اور بدل والوں کی رہنے والوں والی زندگی جیے گا، ان کے ساتھ اٹھے گا۔ میرے دوستو، یہ مجمع آج ہے، اس نام سے اس مجمع کے ایک ایک بھر کو مولانا یوسف صاحب رحمت اللہ علیہ فرماتے تھے، صرف جماعت میں نکل جانا تبلیغ نہیں ہے، ہماری سوچ بدل جائے، لوگوں نے پوچھا کیا سوچ بدل جائے کہ ہماری سوچ حضور پاک صلی اللہ علیہ وسلم والی سوچ بدل جائے. حضرت جی حضور کی سوچ کیا تھی کہ اللہ جل شانہ نے عالم کے ایک ایک انسان کو جان مال اور صلاحیت دی ہے, وہ برباد ہونے سے اس کے لیے وبال بننے سے اس کی جہنم بننے سے بچ کر اس کے آخرت بنے. دنیا میں جب تک رہے جان مال صلاحیت نبوت کے نمونے پر لے, اس کے لیے حضور قرآن نے ہم کو نمونہ دیا. والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان, جن سے اللہ راضی ہو گئے جو زندگی کا مقصد وہ سابقون الاولین مہاجرین انصار ہے, اور آگے قیامت تک کے لیے امت کے واسطے دروازہ کھلا رکھتا. والذین اتبعوهم جو ان کی چال چلیں گے, ان کی سے قربانیاں دیں گے, ان جیسے پاکیزہ جذبات کے ساتھ دنیا کی چار سمتوں میں اپنی جان و مال کے ساتھ چلیں گے صرف اور صرف اللہ سے راضی کرنے کے ذریعے سے آخرت بننے کے لیے اور بنانے کے لیے, اور ہر ایک کے آخرت کے سہارا جہاں بھی گئے صحابہ نے پوچھا کیوں آئے ہو, کیا چاہتے ہو؟ صحابہ کا ایک ہی جذبہ تھا, ایک ہی جواب تھا, انما هممنا الآخرة, ہمارے عزائم ہمارے ارادے ہماری آخرت بن جائے. اور چونکہ نبی کے وارث ہیں, جس طرح نبی کو پورا عالم دیا گیا, نبی پاک صلی اللہ علیہ وسلم نے ہمیں پورا عالم میراث میں دیا ہے, عالم کے ایک ایک بچے کی آخرت بن جائے, اس کے لیے جان اپنی مال اپنا کسی سے پھوٹی کوئی نہیں لینا, اللہ سے لیں گے اس کا جو سب. اس پر یہ سارا مجموعات بیٹھا ہے, اور دنیا میں 57 ملک ایسے ہیں جہاں مسلمان, اس لیے اس وقت میں بیرون کے ملکوں کی جماعتیں مرد کی بھی, اور جیسے میں نے کہا ہجرت کی پہلے حبشے کی پہلی ہجرت میں جہاں مرد صحابہ تھے وہاں مسجد بھی, ان مسجد کی جماعتیں بھی دو دو مہینے کے لیے جو ملکوں میں جاتی ہیں, یہ سارا مجمع اس وقت میں اسی کے اعتبار سے کھڑا ہوگا اور اپنے آپ کو پیش کرے گا.
تو میرے محترم دوست اور بزرگوں, حضور صلی اللہ علیہ وسلم کہ اللہ تعالیٰ سارا دنیا نبی حسابے پاٹھائیں قیامت پر دانے والا مانشر جن نبی, حضور صلی اللہ علیہ وسلم اور نردشت سمے بس پار ہار پر دنیش کے چلے گیا, یہ دائتو ہم سکل انتر بڑے دے گی ہم ایک جنس سامنے رکھتے ہو سکے ہل حضرت یعقوب علیہ السلام اور حضرت ابراہیم علیہ السلام اور اولاد ایکترت بولیں جو হে আমার সন্তানেরা শোনো, মনমত জীবনযাপন করো না, মনমত জীবনযাপন করতে করতে দুনিয়ার হায়াত শেষ করো না, পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার আগে তোমরা মরো না, কেউ যদি পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার আগে মারা যায় তার জন্য তার বিপদ আছে, কারণ মৃত্যুটা হলো এমন একটা জিনিস যেটা সিদ্ধান্তকে চূড়ান্ত করে দেয়, একজন মানুষ জীবনকে যেভাবে গড়ছে তার মৃত্যুটা ওইভাবেই হবে. সাহাবাদের মতো যে জীবনকে বানাইতে পারে ও তার মতটা সাহাবিওয়ালা মত হবে, ফেরাউন জীবনযাপন করে কারণে জীবনযাপন করে আল্লাহর ভয়ে ভয়ে দুশ্মনদের মতো অনুসরণ করে জীবনযাপন করে তাদের মতটা ফেরাউনি মত হবে, কারণই মত হবে. শুধু এখানেই শেষ না, যার যেরকম মত হবে কেয়ামতের ময়দানে সে সেইভাবেই উঠবে. অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তরিকাত বাদ দিয়ে যারা জীবনযাপন করতেছে তারা আল্লাহ তাআলা দুশমন হিসেবে মরবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহ দুশমন হিসেবে উঠবে। সার কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, সুতরাং আমরা সতর্ক করে যেতেন সন্তানদেরকে, মুসলমান না হয়ে মরো না। মুসলমান মানে কি? নিজের প্রাণমালা সুস্থতার হায়াত, 60-70 বছরের হায়াতটা এটার মালিকানা নিজেকে মনে করো না, বরং এটার মালিক আল্লাহ তাআলা আমাদের কাছে ব্যবহার করার জন্য দিচ্ছেন। ব্যবহার করতে হলে কিভাবে? নবীদেরকে পাঠিয়ে দিয়ে শিখাইছেন। হযরত ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এটাকে ব্যবহার করতে হবে তিন কাম ঠিক করার জন্য, একটা হলো আল্লাহকে রাজি করার জন্য, আরেকটা হলো নিজের আখেরাতকে বানানোর জন্য, আরেকটা হলো সমস্ত মানুষের আখেরাত কি করে বনে এটার জন্য। এইটার জন্যই জান মালার সুস্থতা। অন্য অন্য দেশের মানুষদেরকে আমরা ভিন্ন মনে না করি। আগে একটা কথা বলছিলেন, সেটা হলো যে মানুষের সারা দুনিয়ার মানুষের দৃষ্টান্ত হলো একটা শরীরের মতো। একটা শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, হাতে যদি ব্যথা হয় সারা শরীর বেকার, বলতে পারেন চোখে ব্যথা হলে সারা শরীর বেকার, মস্তিষ্ক দাঁতের একটা দাঁতে ব্যথা হলে সারা শরীর বেকার। অনুরূপ ভাবে সারা দুনিয়ার একজন মানুষ সম্বন্ধে যদি জানা যায় সে এখনো অন্যভাবে চলা শুরু করে নাই, তার জন্য যে আমার ভিতরে এমন মনে হয় যে আমি কেন দিনের বলে চলতেছি না, আমার নিজের মধ্যে যেন দিন নাই, এইভাবে যেন আমাদেরকে মনে হয়। এই জন্য মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, এই মজমাটা সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিত মজমা, তিন চিল্লাওয়ালাদের মজমা। এই তিন চিল্লাওয়ালাদের মধ্যে তারা যে আমার জন্য এই কথাটা মনে না করি যে আমরা তো তিন চিল্লা দেখি আমার তো তবলিক শেষ হয়ে গেছে, হাজার হিসেবে বলেছে যে না না, কেউ তিন চিল্লা দিলে তার তবলিক শেষ হয় না, শুধু চার মাস পুরো করার নামই তবলিক না, শুধু চার মাস পুরো করার নাম কি না? চার মাস পুরো করার নামই তবলিক না। তবলিক হলে এই জিনিসটাকে উপলব্ধি করা যে আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। এই উপলব্ধি করার করার চিন্তা যদি আমরা করি, চেষ্টা যদি আমরা করি, তাহলে বুঝতে পারবো যে আমাদেরকে ওই দূর একটা দেশ, ওই দেশের মানুষের ইমান আর আমল যত ঠিক হয় না এই জন্য আমাকে পাঠানো হয়েছে এই দুনিয়াতে। কারণ আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা উম্মতের দায়িত্বে সারা দুনিয়াকে দিয়ে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আমি কেন এই দুনিয়াতে আসছি? এগুলো কিছু পয়দা করার জন্য হলে আল্লাহর রাস্তাতে বের হতে হয়। যখন নাকি আল্লাহর রাস্তাতে বের হবে তখন আমার এই উপলব্ধি যখন পয়দা হবে তখন আমার আশঙ্কা শুরু হবে। তখন কি হবে? আশঙ্কাটা শুরু হবে যে আল্লাহ তাআলা আমাকে কেন আখেরি নবীর উম্মত বানাইছেন। অতীত লক্ষ লক্ষ নবী পার হয়ে গেছেন, সাদের উম্মত বানাইতে পারছেন, আল্লাহ তাআলা কেন আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাইছেন? আল্লাহ তাআলা তো এই উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য সমস্ত রহমতের আত্মার থেকে আত্মাগুলো বেঁচে আছেন। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, আমরা অনেক কিছুই বাছাই করা, উম্মত হিসেবে আমরা বাছাই করা উম্মত, দিন হিসেবে আমরা আল্লাহ তাআলার বাছাই করা দিনের অনুসারী আমরা। আল্লাহ তাআলা মহব্বত করে, আল্লাহ তাআলা আমাদের জন্য ভালাই চেয়ে এই দিনকে আল্লাহ তাআলা বাছাই করছেন, আল্লাহ তাআলা বাছাই করছেন এই দিনকে আমাদের জন্য। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আখেরে নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই দিনের অনুসারে যারা হবে তাদের জন্য আমি সন্তুষ্ট। এই দিনের অনুসারে অন্য কোনো কিছুকে দিন হিসেবে গ্রহণ করলে বলে যে আমি তার দিনকে গ্রহণ করবো না, ওটা কবলে মারব। তাই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমরা বাছাই করা উম্মত, বাছাই করা নবীর, বাছাই করা দিনের অনুসারী। আমাদের কোন পর্যন্ত যেতে হবে? আমাদের যেতে হবে কোরআন মধ্যে আল্লাহ তাআলা দেখা দিয়েছেন তুমি পর্যন্ত আসো, ও সাবিকুন আল আউলুন মিন আল মুহাজিরিন ওয়াল আনসার, আনসার আর মুহাজিরদের জামাত, তাদের জীবনটা ওই জামাতের জীবনটা এমন ছিল, ব্যক্তিগত ভাবেও, সমষ্টিগত ভাবেও, এমপ্লয়ি ভাবেও, ইস্তেমায়ী ভাবেও আল্লাহ তাআলা বলেন যে আমি তাদের উপর রাজি হয়ে গেছি। যেমন নাকি তারা আমার উপরে রাজি ছিল, আমার কোনো হুকুমের উপর তাদের কোনো আপত্তি ছিল না। এরপর আল্লাহ তালা আমাদের জন্য রাস্তা করছেন, অন্যদিন সারাদিন পরে কেন করবেন তারাওয়ালা মানুষ যাদের জীবন যাপনের যোগ্যতা পদ্ধতি, যান মালের ব্যবহারের পদ্ধতি, সময় খরচ করার পদ্ধতি, সব কিছুর মধ্যে সাহাবাদের অনুসরণ যারা করবে, সাহাবাদের উত্তরও যারা করবে, অনুসরণ যারা করবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরেও রাজি হয়ে যাব। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের জীবন না মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল, না মদিনার মধ্যে সীমাবদ্ধ ছিল, সাহাবাদের জীবন সারা দুনিয়াতে ছড়াই গেছে। কে বলে গেছে কি গেছে না, কিসের জন্য গেছেন? টাকা পয়সা ধান দেবক কামাই করার জন্য না, মানুষের আখেরাত কি করে বনে, এই জন্য সাহাবাদের তো স্পষ্ট আমরা বলতেন, ওনার যখন নতুন করে দেশে যেতেন তাদেরকে দেখুন না কেন আসতো, তবে কেন আসলে আমাদের দেশে সাহাবাদের এক কথা, ওয়াইনামা হিমামুনা আল আখেরা, আখেরাতের পরিসানি ছাড়ার কোন পরিসানি আমাদের নাই, আখেরাত জানানোর প্রয়োজন ছাড়ার কোন প্রয়োজন আমাদের নাই, আমাদের চিন্তা ভাবনা চিন্তা চেতনা সবকিছু হলো আখেরাত। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এটা যদি চাই যে সাহাবাদের উপরে যেমন আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, আমাদের উপরে আল্লাহ তাআলা রাজি হয়ে যান, তাহলে সাহাবাদের ফিকির যেটা ছিল ওইটা আমাদের হইতে হবে। কি বলেন, আমরা এটা বানানোর জন্য রাজি হয়ে গেছি, আমরা আখেরাতের জন্য যদি এটা হয়ে যায় তাহলে এই মজলিস থেকে দুনিয়াতে যতগুলো দেশ আছে অতগুলো দেশের জন্য জামাত বানাইতে হবে। যেমনিভাবে পুরুষদের জামান, পুরুষভাবে মহিলাদের জামাত, কারণ সাহাবাদের জামানায় পুরুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় যত রকমের মেহনত হয়েছে, হিজরতের মেহনত হয়েছে, দাওয়াতের মেহনত হয়েছে, জেহাদের মেহনত হয়েছে, সন্তানের মধ্যে জমিভাবে পুরুষের ছিলেন অনুরূপ হবে প্রয়োজন মতো বসবাস সাপেক্ষে মানবদের অন্তর্ভুক্তি হচ্ছিল। এই জন্য এই মজলিস থেকে আমরা পুরুষদের জামাতে দেশ দেশের জন্য বানাবো, বিভিন্ন দেশের জন্য বানাবো, মানবদের দুই মাসের জামাত দিয়ে এটাও বানাবো, বানাবো ইনশাআল্লাহ।
বস আখরি বাত ইয়ে হে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিসসে দুশমন কাঁপা করতা থা, ইয়ে কহতে থে সহলুন মিন শিহাবিল্লাহ کے تینوں میں کا ایک تین ہو جنہیں چاہے پھینک دو، یہ مجموعہ مردوں کی جماعت بیرون کے اعتبار سے، مسجدوں کی جماعت بیرون کے اعتبار سے کہ ہم اللہ کے تینوں میں کے تین ہے، جس ملک کا جو تقاضا جہاں کے لیے ہم آپ کے زیادہ زیادہ مال سے تیار ہیں، کھڑے ہو جائے اور اپنے اپنا ضلعوں کے ساتھ اس کی تشکیلیں کروائیں۔
বলেন যে আমি শেষ কথাটা আপনাদের কাছে বলতেছি, যেহেতু আমাদের মাদাতার মূর্তি সাহাবাদের অনুসরণে মজবুত, এই জন্য হয়তো খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সাধারণ সাহাবি ছিলেন না, ইসলামের গৌরব। দুশ্মনের আতঙ্ক, যার নাম শুনে দুশ্মনকে দুশ্মনের কাপাকাপি শুরু হয়ে যেত, উনি বলতেন যে আমি কি, আমি কে জানো, আমি হলাম আল্লাহ তীর সমূহের মধ্যে একটা তীর, সাহাবুল মিন সাহাবিল্লাহ আমি আল্লাহ তীরের মধ্যে থেকে একটা তীর, আমার ব্যক্তিগত মতামত নাই, যেই দিকে চান সেদিকে আমাকে নিক্ষেপ করে, ইনশাআল্লাহ আমি যে কেউ তৈরি করব। তো এই জন্য এখন থেকে
مزدوروں کو نیند نہ آئے، خبردار ہمت کے ساتھ، حوصلوں کے ساتھ، اللہ پر یقین کرتے ہوئے اللہ کے دین کا دین دنیا میں پھیل جائے، خدا میری جان و مال صلاحیت کو قبول فرما لے، اس طرح کھڑے ہو جائے، ضلع وار اور چلنے وار کی جماعتیں بنائے۔
আচ্ছা, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের আজ পর্যন্ত লেখা আছে, উনি বদদোয়া করছেন, যারা ভীত বুদ্ধির তাদের জন্য ঘুম না আসে, তারা যেন ঘুমাইতে না পারে। তো মেরে মোহতারাম দোস্তের বুজুর্গ, ওই হাজার খালেদ বিন ওয়ালিদের মতো নিজেকে একটা তীরের মতো তীর মনে করে আমরা হিম্মত করে দাঁড়াই যাই, আমি তৈরি আছি, আমাকে যেখানে খুশি এখানে পাঠান, کہ بولے ہمت اچھے نہ ہم دارا ہمت والے کیونکہ آپ کے اگلے ہفتے سے پانچ پانچ مسل جن اور بس بس سمان جن جا رہے دارا ہمت والے چنتا کریں ہم سمسیا تھا এখন দেওয়া করেন জানলে আমি যাইতেছি তুমি ব্যবস্থা করে নাও এই সময় দাঁড়ানোর সময় যে যে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে এখন আপনারা মেহরবানি করে এত মানুষের নাম তো এখান থেকে লেখাও যাবে না বিদেশে জমা বানাইতে হলে অনেক ঠায় ঠিকানার প্রয়োজন থাকে এই জন্য আপনারা মেহরবানি করে যার যার ক্ষেত্রায় যার যার জেলায় পৌঁছে যায় যেমনভাবে নিজের ইচ্ছায় দাঁড়াইছি একটু একটু সবর করেন যেমনভাবে নিজের ইচ্ছায় দাঁড়াইছি সবার মানে নিজে নিজে পড়ব নিজে নিজের নাম লেখাবো তাইলে আমাদের দাঁড়ানোটা ক্লাসের সাথে হবে আর যদি এখান থেকে ফিরে যায় কারণ ওইখানে যদি দেখা না করি তাহলে বুঝে গেলে যে মেম্বারের যারা আছে তাদেরকে খুশি করার জন্য আমি দাঁড়াচ্ছিলাম আল্লাহ তাহলে আমাদেরকে অন্যান্য ব্যবহার করতে হবে
ماشاء اللہ بھائی تو بسن بسن بھائی اللہ بھائی تو پڑے جائے تو بسن بسن تو اس کی پورا ہو جائے تب پڑے جائے جی بسن بھائی بسن بھائی اللہ کو بھول فرمائے آپ نے پانچ پانچ واسطے میں مطلب آپ کو بھول فرمائے ماشاء اللہ ماشاء اللہ بھائی بسن بھائی ہمارے بھائی بسن بھائی ماشاء اللہ ماشاء اللہ بھائی